এসেছেন যার সুসংবাদ রসুলগণ শোনাতে এসেছেন, তার আগমনে খুশি পালন করতে এসেছেন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান বুখারি শরীফের আলোকে শানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর মধ্যে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন অনুষ্ঠান দেখে থাকি, এটাও একটা আমাদের মাদানী চ্যানেল বাংলার পক্ষ থেকে নতুন অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর শানের বিষয়ে আমরা শ্রবণ করব। এই অনুষ্ঠানে আমরা বিশেষ করে বুখারি শরীফের রিওয়ায়াত পেশ করার চেষ্টা করব, সাথে সাথে প্রয়োজন অনুসারে অন্যান্য হাদিসে পাক এবং কোরআনে পাকের আয়াতও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল শামিল করার চেষ্টা করব। আসুন শুরুতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদ পাক পাঠ করার একটি ফজিলত শ্রবণ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশর সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশর খাতিয়াতিন ওয়া রুফিআত লাহু আশর দারাজাতিন। এই হাদিসে পাক এর মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাক পাঠ করে আল্লাহ তাআলা তার উপর দশ বার রহমত নাজিল করে আর তার দশটি গুনাহকে ক্ষমা করে দেওয়া হয় আর তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। আল্লাহ আকবর। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দরুদ পাকের অবশ্যই অনেক হাদিসে পাক এবং অনেক ফজিলত বিভিন্ন সময় শ্রবণ করে থাকি। তো এটা একটা অন্যতম একটি ফজিলত যে দরুদ পাকের মাধ্যমে গুনাহ কমা হয়ে যায়, দরুদ পাক পাঠ করার মাধ্যমে মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, দরুদ পাক পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দান করেন। এভাবে অনেক অনেক হাদিসে পাকের মধ্যে অনেক ফজিলত এসেছে। তো আসুন মহাব্বত সহকারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পাক পাঠ করে নিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা এই অনুষ্ঠানে যে বিষয় শ্রবণ করব তা হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি মহাব্বত কেমন হওয়া চাই, প্রিয় নবীর মহাব্বত। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি মহাব্বত কেমন হওয়া চাই এই বিষয়ে যদি আমরা বলতে চাই, অনেক অনেক রিওয়ায়াত হাদিসে পাকে এসেছে, কোরআনে পাকের আয়াতও রয়েছে। আমরা আজকে বুখারী শরীফের কিছু হাদিসে পাক পেশ করার চেষ্টা করব, যার মাধ্যমে আমরা এটা স্পষ্ট বুঝতে সক্ষম হব যে আল্লাহ তাআলার হাবিবের প্রতি আমাদের মহাব্বত কতটুকু কেমন হওয়া উচিত। আসুন প্রথমে একটি হাদিসে পাক আমি পেশ করার চেষ্টা করছি। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله تعالى عليه وآله وسلم قال والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এখন এই হাদিসে পাক যে শুনলাম, এই হাদিসে পাক এটা আমি বুখারি শরীফের কিতাবুল ঈমান থেকে আপনাদের নিকট পেশ করেছি। তো এই হাদিসে পাকের মধ্যে যদি আমরা দেখি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসে পাক বর্ণনা করেছেন। যিনি আসহাবে সুফা এর মধ্যে অন্যতম একজন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অনেক অনেক প্রিয় সাহাবী। এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইরশাদ করেন, আসুন এই হাদিসে পাকের যেই সারমর্মটা আমরা শ্রবণ করি। একটা কথা আমি আপনাদের নিকট পেশ করতে চাচ্ছি, এটা হচ্ছে যেই কথাকে অনেক গুরুত্বভাবে পেশ করা হয় সেই কথার পূর্বে অনেক সময় কসম করা হয়, শপথ করা হয়। তদ্রূপ আমরা যদি দেখি এই হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি মহাব্বতের বিষয়ে যখন কথা বলা হচ্ছে, এর পূর্বে আল্লাহ রাসূল কী বলেন আর কেমন শপথ করলেন একটু আমরা শ্রবণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ, ওই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার জান রয়েছে। আল্লাহ আল্লাহ, একটু চিন্তা করে দেখুন, কোনো কথা বলার পূর্বে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন এরকম শব্দ বলেন, আল্লাহ তাআলার কসম করেন, শপথ করেন, এর মানে হচ্ছে এই কথাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, এই উম্মতের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আর এখানে ঈমানের বিষয়। তাহলে এটা তো শুধু গুরুত্বপূর্ণ নয়, এটা তো আমাদের জীবনে আমাদের ঈমানের সাথে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়ে মুহাদ্দিসিনে কেরামগণ লিখেছেন যে যখনই অনেক গুরুত্বপূর্ণ কথা আসে তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এরকম এই শব্দ, এই বাক্যটা ব্যবহার করতেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ তাআলার শপথ করতেন, ওই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার জান। এভাবে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, অর্থাৎ তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন নয়, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি, অর্থাৎ আল্লাহ রাসূল বলেন, আমি তার নিকট বাবা, অর্থাৎ তার বাবা আর তার সন্তানের চেয়ে অধিক প্রিয় হব না। আল্লাহ আল্লাহ, প্রিয় আমাদের চেয়ে দর্শক কিন্তু একটু চিন্তা করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ঘোষণা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদের বাবার চেয়ে, সন্তানের চেয়ে অধিক প্রিয় হওয়া, আর সে অধিক প্রিয় হলেই কিন্তু আমাদের ঈমানের মধ্যে পাকাপোক্ততা, ঈমানের মধ্যে কামালিয়াত, পূর্ণতা এটা আসবে। এই হাদিসে পাকের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কিরামগণ অনেক কথা বলেছেন। প্রথমে তো এটা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, এর মধ্যে যে ইয়াদ শব্দ ব্যবহার হয়েছে, এটা এরকম শব্দ যেখানে আসে এগুলা মুতাশাবিহাতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকে, আর এই মুতাশাবিহাত এর মধ্যে যেগুলো অন্তর্ভুক্ত হয়ে থাকে, এর প্রথম কথা হচ্ছে মুহাদ্দিসিনে কিরামগণ এর মধ্যে কিছু প্রকার বর্ণনা করেছেন। প্রথম প্রকার তো এটা যে মুতাশাবিহাত এগুলো তাবিল, ওগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় না। মুতাশাবিহাত যেগুলো কোরআনে পাকের মধ্যে আয়াত রয়েছে, এভাবে হাদিসে পাকের মধ্যে, ওগুলো আল্লাহ এবং তার রাসূলই বেহতর জানেন। আর অনেক সময় তাবিল করা হয়, তো যারাই তাবিল করে এর মধ্যে কোরআন হাদিসের খেলাফ, কোরআন হাদিসের সাথে বিতর্ক না হয় এভাবে যদি হয় তখন সেটা সেভাবে তাবিল করা হয়, কিন্তু উত্তম হচ্ছে যে একেবারে আল্লাহ ওয়া রাসূল ও আলাম অর্থাৎ তাবিল না করে এটা। তবে তাবিলও করা, এভাবে যারা তাবিল করে যখন কোরআন হাদিস এর বিতর্ক না হয়, কোরআন হাদিসের সাথে বিতর্ক না হয়, কোরআন হাদিসের বিরোধী না হয়, মুহকামাত আয়াত যে রয়েছে এর বিরোধী না হয়, তখনও সেটাকে মেনে নেওয়া যায়। আর যারা এটার তাবিল এমনভাবে করে, এরকম কোরআনে পাকের আয়াত বলেন, হাদিসে পাকের মধ্যে এসেছে আর মুতাশাবিহাতের মধ্যে অন্তর্ভুক্ত, আর এগুলো তাবিলাত এভাবে করে যে যেমন কি আল্লাহ তাআলার জন্য এখানে মনে করেন ইয়াদুন শব্দ আসছে, এখানে মনে করেন ইয়াদুন শব্দ আসছে, এখন এটার সাথে যদি বান্দার যেভাবে হাত রয়েছে, নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলার জন্য এভাবে সাবিত করা হয়, এভাবে যদি আল্লাহ তাআলার জন্য বলা হয়, মানে একেবারে জিসিমের মতো, শরীরের মতো, নাউযুবিল্লাহ, তো এটা এরকম তাবিল করা বলা হচ্ছে, এটা হচ্ছে পদভ্রষ্টতার আলামত। আর আমরা যদি দেখি কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ كُلٌّ مِنْ عِنْدِ رَبِّنَا। সূরা আলে ইমরানের মধ্যে এই আয়াত এসেছে। তো এই আয়াতের মধ্যেও এই কথা স্পষ্টভাবে বলা হয়েছে যে যাদের অন্তরে বক্রতা রয়েছে তারাই কিন্তু এরকম মুতাশাবিহাত বিষয়, আয়াতের বিষয় মুতাশাবিহাত বিষয় যেগুলো রয়েছে এই বিষয়ে তারা ফিতনা ছড়াতে চায়। মুতাশাবিহাত যে আয়াত রয়েছে তারা এগুলোর পিছে পড়ে থাকে, তারা এগুলোর পিছে পড়ে থাকে, তারাই এগুলো তাবিল কুসতে থাকে। আর অথচ এই আয়াতের সারমর্ম হচ্ছে এটাই যে এই মুতাশাবিহাত যে আয়াত রয়েছে বিষয় রয়েছে এগুলোর বিষয়ে অথচ বলা হচ্ছে এটা তাবিল শুধুমাত্র আল্লাহ তাআলাই জানে। তো আল্লাহ তাআলা ছাড়া এটার আসল কিতাব সেটা কেউ জানে না। আচ্ছা, এভাবে যারা ইলমের মধ্যে অনেক পাকাপোক্ত রয়েছেন তারা কি বলে? তারা বলে আমরা এগুলোর উপর ইমান এনেছি আর এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো এরকম মুতাশাবিহাতের বিষয় যখন আসে, একটা তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে জানায় তাহলে সে অবশ্যই জানবে। নবীগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম ওনাদেরকে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন হরফে মুকাত্তিআত ইত্যাদি এরকম আয়াত মুতাশাবিহাত যেগুলো রয়েছে আল্লাহ তাআলা ওনাদের উপর নাজিল করেছেন, তো আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাজিল করেছেন নিশ্চয়ই আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন নাজিল করেছেন তার জ্ঞান তার মধ্যে কী বলা হয়েছে সেটাও আল্লাহ রসুলকে সে জ্ঞান অবশ্যই দান করা হয়েছে। মুতাশাবিহাতের বিষয় আমরা এক কথায় এটা বলতে পারি এটার হাকিকি এর মধ্যে কী বলা হয়েছে আল্লাহ তাআলা বেহতর জানে। আর আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যা জানিয়েছেন অবশ্যই আমার রাসূল তা জানেন। প্রিয় আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, তো আমরা যে আয়াত শুনলাম এই আয়াতের মধ্যে স্পষ্ট কিন্তু এটা একেবারে বেশি উঠেছে যে মুতাশাবিহাতের মধ্যে তারাই পড়ে যাদের অন্তরের মধ্যে বক্রতা রয়েছে। আর আল্লাহ তাআলা মুতাশাবিহাত আয়াত সম্পর্কে বেহতর জানেন। আর এরকম মুতাশাবিহাতের বিষয় যেগুলো রয়েছে আল্লাহ তাআলা যদি কাউকে জানেন সে অবশ্যই ভালো জানেন। তো যারা কিন্তু ঈমান, যারা ইলমের মধ্যে অনেক গভীরতা রাখে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে এগুলো এসেছে এর প্রতি ঈমান আনে, এটা এই আয়াতের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তো প্রিয় মাদে চান দর্শকবৃন্দ, এর মানে আমরা যেন এটা মনে না করি যে মুতাশাবিহাতের বিষয় যে আল্লাহ তাআলা জানেন এটা বলেছেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে আমরা যেন এটা মনে না করি মুতাশাবিহাত সম্পর্কে তিনি জানেন না, বরং মুতাশাবিহাত এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই জানেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি যে মুতাশাবিহাত আয়াত নাজিল করেছেন এগুলোর প্রত্যেকটি বিষয় কী বলেছেন আল্লাহ তাআলা আমার রসুল অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার দেওয়া জ্ঞানের মাধ্যমে অবশ্যই জানেন, যেহেতু আল্লাহ রসুলকে এগুলো প্রেরণ করা হয়েছে পাঠানো হয়েছে। তো প্রিয় মাদে চান দর্শকবৃন্দ, আমরা এই হাদিসে পাকের মধ্যে যে বলা হয়েছে ওই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার জান রয়েছে, তো এই কথা বলে আমাদের রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তারপর কী বলেন যে তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার সন্তানের চেয়ে তার বাবার চেয়ে বেশি প্রিয় হব না। এরকম হাদিসে পাক কিন্তু একটা নয়, আসুন আমার আরেকটি হাদিসে পাক তাও কিতাবুল ঈমান এর মধ্যে এসেছে বুখারী শরীফের এটা শ্রবণ করি। প্রিয় মাদ্রাসায় দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ ধরে একটি হাদিসে পাক শ্রবণ করলাম, সেম থেকে একটু ভিন্ন আরেকটি হাদিসে পাক রয়েছে যে হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূলের মহব্বতের বিষয় এসেছে। যদি আমরা দেখি সে হাদিসে পাক, আসুন আমি পেশ করার চেষ্টা করছি, আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। এটাও কিতাবুল ঈমানের মধ্যে এসেছে বুখারী শরীফের। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসে পাকটি বর্ণনা করেন যিনি, তিনি হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তিনি কি বলেন? তিনি বলেন যে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার নিকট, আল্লাহ রসুল বলেন তার নিকট, তার সন্তানের চেয়ে, তার পিতার চেয়ে, এমনকি সমস্ত মানুষের চেয়ে আমি বেশি প্রিয় হব না। অর্থাৎ একেবারে প্রত্যেক, অর্থাৎ নিজের বাবার চেয়ে, সন্তানের চেয়ে, মায়ের চেয়ে, একেবারে সকল মানুষের চেয়ে, এক কথায় সব কিছুর চেয়ে বেশি প্রিয় আমার নবী হওয়াটা, এটা হচ্ছে আবশ্যক ঈমান পরিপূর্ণতার জন্য। তো এই হাদিসে পাকের মধ্যে কিন্তু স্পষ্ট আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এটা বলে দিয়েছেন। প্রিয় মাদেছেন দর্শকবৃন্দ, আমরা যদি দেখি হাদিসে পাকে এই যে আল্লাহ রাসূল বলেছেন আহাব্বা, তো এই শব্দটি মুহাদ্দিসিনে কিরামগণ বলেন মহাব্বত থেকে এটা এসেছে। এই মহাব্বত আমরা যদি দেখি, মহাব্বত কারোর প্রতি মহাব্বত সৃষ্টি হওয়া, অর্থাৎ কারোর প্রতি অন্তর ঝুঁকে যাওয়া, তো এটা কয়েক ধরনের হয়ে থাকে। একটা মনে করেন মহাব্বতের প্রকার বর্ণনা করতে গিয়ে এই হাদিসে পাকের সরার মধ্যে এসেছে মহাব্বত দুই ধরনের হতে পারে। এক নম্বর হচ্ছে স্বভাবগত, আরেকটা হচ্ছে স্বভাবগত নয়, যেটা আকলের কারণে এটা মহাব্বতটা সৃষ্টি হয়। তো এখানে যেটা মকসদ এটা স্বভাবগত নয়, বরং আকলের কারণে। কারণ কি, ঈমান এটা কোনো স্বভাবগত নয়, ঈমানকে গ্রহণ করতে হয়। তো ঈমানের সাথে যেহেতু এই মহাব্বতের সাথে সম্পর্ক, তো সুতরাং এটা স্বভাবগত নয়, বরং এটা হচ্ছে আকলিভাবে এটা এই মহাব্বতটুকুকে এখানে নেওয়া হয়েছে। কারণ ঈমান যেহেতু গ্রহণ করতে হয়, আর ঈমানের তাকাজা এটা যে আল্লাহ রসুলের প্রতি এরকম মহাব্বত হওয়া। এখন আমরা যদি বলতে যাই মহাব্বত সৃষ্টি হওয়ার যে কারণগুলো রয়েছে, তার মধ্যে উলামায়ে কেরামগণ তিনটি কারণ বর্ণনা করেছে। এক নম্বর হচ্ছে সৌন্দর্যতা, মহাব্বত সৃষ্টি হওয়ার জন্য কারোর প্রতি সৌন্দর্যতা। আর আমরা যদি দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সৃষ্টি জগতে যা কিছু সৃষ্টি করেছেন, আমাদের রসুল, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে সৌন্দর্য বেশি অন্য কিছু করেন নাই, বরং সব কিছুর চেয়ে বেশি সৌন্দর্যতা আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দান করেছেন। তো স্বাভাবিকভাবে সৌন্দর্যতা যদি কারো মধ্যে পাওয়া যায়, তার প্রতি মহাব্বত আসে। আর এই সৌন্দর্যতা আমরা যদি দেখি আসলে কারো মধ্যে কামাল, আকমাল, পরিপূর্ণ, একেবারে যার মধ্যে কোনো আইব নাই, কোনো দোষ নেই, এরকম সুন্দর যদি আল্লাহ তাআলা কাউকে দান করে, তিনি হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তো এদিক দিয়ে অবশ্যই আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অবশ্যই। এটা ছাড়াও যদি আমরা দেখি আরেকটা বিষয়, এটা হচ্ছে দয়া অনুগ্রহ। স্বাভাবিক দুনিয়ার মধ্যে কেউ যদি কারো ওপর দয়া করে, তার প্রতি কিন্তু মহাব্বত সৃষ্টি হয়ে যায়। আর আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দয়া উম্মত কখনো সুদ করে শেষ করতে পারবে না, উম্মত কখনো গণনা করে শেষ করতে পারবে না। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সদা সর্বদা এই উম্মতের জন্য চিন্তা করেছেন, আর চিন্তা করছেন, হাশরের ময়দানেও আমাদের জন্য চিন্তা করবে। এই উম্মতি উম্মতি বলে বলে উম্মতের জন্য আল্লাহ তাআলার দরবারে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কান্না করেছেন, আর হাশরের ময়দানে আমাদের জন্য কান্না করবেন। আমাদের শাফাআতের জন্য আল্লাহ তাআলার দরবারে তিনি হাত তুলে দিবেন। তো আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দয়া আমরা কখনো বর্ণনা করে শেষ করতে পারবো না। আর এই সৃষ্টি জগৎ এই সম্পর্কে রয়েছে, আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেনই না যদি আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন। তো পুরো সৃষ্টির প্রতি অবশ্যই আমার নবী অনেক দয়াস্বরূপ। শুধু তাই নয়, কোরআনে পাকে কি রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা জাহানের জন্যে আমার নবী রহমত স্বরূপ এসেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ সারা জাহানের জন্য পাঠিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি মহাব্বত এদিক দিয়েও যদি দেখি, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মহাব্বতের অনেক বড় হকদার রয়েছে এবং মহাব্বত আসারই কথা। আচ্ছা, এভাবে আরটা যদি দেখি, কারো মধ্যে অনেক গুণাগুণ থাকা, কারোর মধ্যে আমরা কোনো গুণ দেখলে তখন আমরা তার প্রতি আমাদের মহাব্বত সৃষ্টি হয়ে যায়। দুনিয়ার মধ্যে কারোর মধ্যে কোনো একটা গুণ দেখলে, কোনো একটা ওয়াসফ দেখলে তার প্রতি মহাব্বত সৃষ্টি হয়ে যায়। কারো গলা সুন্দর হলে, হ্যাঁ, কারো চেহারা সুন্দর হলে, কারো কথা সুন্দর হলে, কারো হাতের লেখা সুন্দর হলে, কারো আন্দাজ সুন্দর হলে তার প্রতি মহাব্বত সৃষ্টি হয়ে যায়। আর এই পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের গুণাবলী, শ্রেষ্ঠ গুণাবলী চরিত্রের মধ্যে বলেন, কথার মধ্যে বলেন, মানুষের সাথে মেলামেশার ক্ষেত্রে বলেন, ইবাদতের ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রে যদি উত্তম গুণ আমরা কারো মধ্যে পাই, তিনি হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। এক কথায় ওলামায়ে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ যেই তিনটা কারণে মহাব্বত সৃষ্টি হয় এবং মহাব্বত করা হয়, সেই তিনটার মধ্যে যখন বিশ্লেষণ করলেন আর তা স্পষ্ট এটাই বেশি উঠে, এই তিনটার মধ্যে পরিপূর্ণভাবে সব কিছু এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব যার মধ্যে পাওয়া যায় তা তিনি হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় মাদে চেন দর্শকবৃন্দ, আমরা দুইটি হাদিস আমরা শ্রবণ করেছি, আসুন আরেকটি হাদিসে পাক আমরা শ্রবণ করি। ঈমানের মিষ্টতা, বুখারী শরীফের মধ্যে কিতাবুল ঈমানের মধ্যে হাদিসে পাকটি এসেছে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি মহাব্বত এটা কেমন হওয়া চাই। আসুন আমরা প্রথমে হাদিসে পাক শ্রবণ করি। عن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وآله وسلم قال ثلاث من كنا فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرأة لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار. أي حديث باكتي হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি এটা রিভায়েত করেন যে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন তিনটা জিনিস যেই ব্যক্তির মধ্যে হবে সে ঈমানের মিষ্টতা পাবে। মনে রাখবেন, ঈমান আনা একটা জিনিস, আবার ঈমানের মিষ্টতা এটা একটা জিনিস। মনে করেন চিনি, চিনি একটা জিনিস, চিনির মিষ্টতা এটা একটা জিনিস। ইনশাল্লাহ বিস্তারিত পরে বলার চেষ্টা করব। তো তিনটা জিনিস যেই ব্যক্তির মধ্যে হবে সে ঈমানের মিষ্টতা পাবে। এক নম্বর, যেই ব্যক্তির নিকট আল্লাহ এবং তার রসুল ব্যতীত যা কিছু রয়েছে সব কিছু থেকে বেশি আল্লাহ এবং তার রসুল অধিক প্রিয় হবে। ঈমানের মিষ্টতা পাওয়ার জন্যে, ঈমানের স্বাদ পাওয়ার জন্যে আল্লাহ এবং তার রসুল ভিতরে যা কিছু রয়েছে সব কিছু থেকে বেশি প্রিয় আল্লাহ এবং তার রসুল এর মহাব্বত এটা হতে হবে। আচ্ছা, এরপর ও আইন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোনো ব্যক্তিকে শুধুমাত্র এই জন্যে পছন্দ করা, এই জন্যে মহাব্বত করা যে শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা রিজার জন্য। আচ্ছা, এরপর ও আইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইয়াকযাফা ফিন নার। তৃতীয় নম্বর বলা হচ্ছে যে ইসলাম কবুল করার পর, ইসলামকে গ্রহণ করার পর কুফুরের দিকে আবার যাওয়া, এটাকে এত বুরা জানা, এটাকে এত মন্দ জানা যেভাবে আগুনের মধ্যে নিক্ষেপ করাকে মন্দ জানা হয়। তো যেভাবে আগুনের মধ্যে কেউ পছন্দ করে না নিক্ষেপ করাকে নিজেকে, তো তদ্রুপ ইসলাম গ্রহণের পর আবার কুফরের দিকে ফিরে যাওয়া, এটাকে এত মন্দ হিসেবে জানা। তো এই তিনটা বিষয় যার মধ্যে একত্রিত হবে, এক নম্বর আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এত প্রিয় হওয়া, পৃথিবীর সব কিছু থেকে বেশি প্রিয় আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হওয়া। দুই নম্বর কাউকে যদি মোহাব্বত করে যে কোনো ব্যক্তিকে দুনিয়ার মধ্যে, তা শুধুমাত্র যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হয়। তৃতীয় নম্বর ইসলাম গ্রহণের পর কুফুরের দিকে ফিরে যাওয়া, এটাকে এত মন্দ জানা যে আগুনের মধ্যে নিক্ষেপ করাকে যেভাবে মন্দ জানা হয়, এটাকে মন্দ হিসেবে গ্রহণ করা হয়, তদ্রুপ ইসলাম গ্রহণ করার পর কুফুরের দিকে যাওয়া এটাকেও তত মন্দ হিসেবে জানা। যখন একজন ব্যক্তির অন্তরে এই তিনটা জিনিস একসাথে হবে, তখন সে অবশ্যই ঈমানের স্বাদ পাবে। প্রিয় মাদেছেন দর্শকবৃন্দ, এই হাদিসে পাকের মধ্যে মূল আমাদের পয়েন্ট যেটা, এটা হচ্ছে যে সব কিছুর চেয়ে আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করা। আমরা আরও দুইটি হাদিসে পাক শ্রবণ করেছি এবং এটা সহ প্রায় তিনটা হাদিসে পাক। এই তিনটার মধ্যে অবশ্যই অনেক বিস্তারিত বর্ণনা তো রয়েছে, তবে মূল বিষয় যেটা আমাদের আজকের উদ্দেশ্য, এটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি মহব্বত কেমন হওয়া চাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি মহব্বত, এটা যদি পরিপূর্ণ না থাকে, এটার মধ্যে যদি ঘাটতি থাকে, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি মহব্বত, এটা দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে, ছেলে মেয়ে সন্তান সন্ততি বাবা মা স্ত্রী সব কিছুর চেয়ে, ধন দৌলত পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি মহব্বত এই আল্লাহ এবং তার রাসূলকে করতে হবে। যখন আমরা এটা করতে পারবো, তখন আমাদের ঈমানের মধ্যে পরিপূর্ণতা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে যেন আমরা ফাঁকাপুক্ত করতে পারি, আল্লাহর রাসূলের প্রতি আল্লাহ তাআলার প্রতি এরকম মহব্বত রাখার সেই তৌফিক সেই সুযোগ আমাদেরকে দান করুক। দুনিয়ার প্রতি মহব্বত অবশ্যই থাকবে, হ্যাঁ, দুনিয়ার মায়া মমতা, আত্মীয় স্বজনের মায়া মমতা, মা বাবার মায়া মমতা অবশ্যই থাকবে, কিন্তু এই সবগুলোর মায়া মমতা একদিকে, আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি মহব্বত, আল্লাহ তাআলার প্রতি মহব্বত, এগুলো একদিকে। পৃথিবীর সব মায়া মমতাকে আমরা যেখানে স্থান দিই, এই সব মায়া মমতার উপরে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি মহব্বতকে স্থান দিতে হবে। যখনই আমরা এটা পারব, তখন অবশ্যই আমাদের ঈমানের মধ্যে পাকাপুক্ততা আসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে এরকম বুখারী শরীফের মধ্যে একটা হাদিসে পাক এসেছে, যেটা সারমর্ম আমি বলছি, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে একবার ছিলেন। তো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন যে তুমি আমাকে কীরকম মহব্বত করো। আমি সারমর্ম পেশ করছি এই হাদিসে পাকের। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি সব কিছুর চেয়ে বেশি মহব্বত আপনাকে করি, কিন্তু নিজের জানের চেয়ে বেশি করি না। তো আল্লাহ রাসূল বললেন, না, তোমার ঈমান এখনও পরিপূর্ণ নয়। তো এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জানের চেয়ে বেশি মহব্বত করি। তখন আল্লাহ রাসূল বললেন, তোমার ঈমান এখন পরিপূর্ণ হয়েছে। তো এই হাদিসে পাক এর মধ্যে, এটা বুখারী শরীফের হাদিস, এই বুখারী শরীফের এই হাদিসে পাকের আমি একটি সারমর্ম পেশ করলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে এই হাদিসে পাকটা এসেছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ওনাকে এভাবে বলেছেন, যখন ওমর রাদিয়াল্লাহু বলেন নিজের জানের চেয়ে বেশি আল্লাহ রাসূলকে মহব্বত করে, সব কিছুর চেয়ে বেশি নিজের জানের চেয়ে বেশি মহব্বত করে, তখনই তাকে পরিপূর্ণ মুমিন বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও এই সাহাবা ইকরামের ওসিলাতে আল্লাহর হাবিবের প্রতি এমন মহব্বত রাখার, আমাদের অন্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা এর প্রতি এরকম মহব্বত রাখার সেই তৌফিক সেই সুযোগ সেই নিয়ামত আমাদেরকে দান করুক, আমাদের ঈমানকে আরও মজবুত করার সেই তৌফিক আমাদেরকে দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা কিছু শুনলাম তা স্মরণ রেখে এরপর যেন আমল করতে পারি, আল্লাহ রাসূলের প্রতি পরিপূর্ণ মহব্বত আমরা সদা সর্বদা যেন রাখতে পারি, এবং এই মহব্বত নিয়ে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি, আল্লাহ রাসূলের সাথে আমরা যেন জান্নাতুল ফিরদাউসে আল্লাহ রাসূলের গোলাম হিসেবে যেন থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের তকদিরে সেই নিয়ামত দ্বারা, আমাদের তকদিরের মধ্যে সেই নিয়ামত লিখে দিক, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের গোলাম হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে কবুল করে নিক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
এসেছেন যার সুসংবাদ রসুল গন শোনাতে এসেছেন, তার আগমনে খুশি পালন করতে এসেছেন।